Namo Om Vishnupadaya Krishna Prishthaya Bhutale Shrimate Bhakti Vedanta Swami Niti Namine Namaste Sharashate Deve Gauravani Pracharine Nirvishesha Shunnavadi Paschatta Rishutari. Hare Krishna. Bhakti Vinod Thakur bibhinno kobitar madhyame tini Sri Chaitanya Mahaprabhur shikha ebong pantha bornona korechen sharanagoti tar moddhe ekti sharanagotir eti jeta amra gailam seta sharanagotir prothom gaan তাতে শরণাগতি কি তার বর্ণনা করা শ্রী চৈতন্য মহাপ্রভু কেন এসেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু কে এটা আমি আশা করি আপনারা সকলেই জানেন শ্রী চৈতন্য মহাপ্রভু কে যারা যারা জানেন আপনারা হাত তুলুন শ্রী চৈতন্য মহাপ্রভুকে যারা জানেন এই বঙ্গভূমিতে অন্তত শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানতে কোনো অসুবিধা নেই সকলেই প্রায় চৈতন্য মহাপ্রভুকে জানেন তবে ইসকনের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকৃত পরিচয়টি বিশেষভাবে প্রকাশিত হয়েছে সাধারণত এখানে এই বঙ্গভূমিতে যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন তবু অনেকে আমি দেখেছি যে ব্যক্তিগতভাবে বলতে পারে আমিও জানতাম না শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকৃত পক্ষে কে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকৃত তত্ত্ব আমরা জানতাম না অন্তত আমি জানতাম না আপনারা হয়তো জানতেন কিন্তু ইসকনে আসার মাধ্যমে আমরা জানতে পারলাম শ্রী চৈতন্য মহাপ্রভুকে ইসকনের মাধ্যমে শ্রীল প্রভুপাদের শিক্ষার মাধ্যমে আমরা কি জানতে পারছি শ্রী চৈতন্য মহাপ্রভু কে শ্রী চৈতন্য মহাপ্রভু ভেরি গুড স্বয়ং ভগবান কি নাম তোমার ওকে ভেরি গুড খুব ভালো শ্রী চৈতন্য মহাপ্রভু তোমার নাম কি বলে অরিত্র নায়ক অরিত্র নায়ক বলছে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান আপনারা ওর সঙ্গে একমত ওকে ভেরি গুড ভগবান শব্দটির অর্থ কি ভগবান ধনবান মানে যার ধন আছে গুণবান রূপবান আর এই শব্দটি পুংলিঙ্গ বাচক না স্ত্রীলিঙ্গ বাচক বান শব্দটি পুংলিঙ্গ বাচক মানে যে পুরুষ ব্যক্তির কাছে ধন আছে তিনি ধনবান কিন্তু পুরুষ নয় তিনি যদি স্ত্রী হতেন তাহলে কি হতো তিনি ধনবতী হতেন হ্যাঁ তিনি গুণবতী বা রূপবতী হ্যাঁ এই যে গুণবান গুণবানের স্ত্রীলিঙ্গটি হচ্ছে বতী তাহলে এই সূত্রে আমরা কি জানতে পারছি যে ভগবান বলতে যার কাছে ভগ আছে তিনি ভগবান এখন এই ভগ শব্দটির অর্থ কি ভগ শব্দটির অর্থ কে কে জানেন ভেরি গুড তুমি বলো ভগ শব্দের অর্থটি কি অল অপুলেন্ট মানে সমগ্র ঐশ্বর্য সেই সমগ্র ঐ কেবল ঐশ্বর্যই নয় ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য বীর্য মানে শক্তি যার কাছে সমস্ত ঐশ্বর্য আছে যার কাছে সমস্ত শক্তি আছে যার কাছে সমস্ত শ্রী সৌন্দর্য যশ জ্ঞান এবং বৈরাগ্য এই ছটি নিয়ে হচ্ছে ভগ ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যয়শ্চৈব সন্নাং ইতি ভগাঙ্গনা এই ছটি নিয়ে হচ্ছে ভগ অর্থাৎ ভগবান হচ্ছেন তিনি যার কাছে এই ছটি ঐশ্বর্য পূর্ণরূপে রয়েছে তো এমন কেউ আছেন যাকে এমন কাউকে আপনারা চেনেন যার কাছে যিনি বলতে পারেন যে তার কাছে সমগ্র ঐশ্বর্য আছে? এমন কাউকে জানেন যিনি যার কাছে সমগ্র বীর্য আছে, সমগ্র শক্তি আছে? হ্যাঁ, এই জড় জগতে আমরা তেমন কাউকে জানি না। কিন্তু আমাদের শাস্ত্রে বলছে যে হ্যাঁ, একজন আছে যার কাছে এই সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য রয়েছে। তিনি কে? তিনি একম, একম এবং অদ্বিতীয় পরম পুরুষ। তিনি এক এবং অদ্বিতীয়, যিনি এক এবং যার কোনো দ্বিতীয় নেই, অদ্বিতীয় পরম পুরুষ তিনি হচ্ছেন, তিনি হচ্ছেন ভগবান। তিনি এক এবং অদ্বিতীয় পরম পুরুষ, কিন্তু তার গুণ অনুসারে এবং তার লীলা অনুসারে তার অনেকগুলি নাম রয়েছে। তার একটা নাম হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ শব্দের অর্থ কি? যিনি সকলকে আকর্ষণ করেন, সর্বাকর্ষক, কর্ষতি ইতি কৃষ্ণ। তার একটি নাম রাম, তিনি রমতে ইতি রাম, তিনি সমস্ত আনন্দের ভোক্তা এবং তিনি সমস্ত আনন্দ প্রদানকারী, তাই তিনি রাম। এইভাবে তার অসংখ্য নাম রয়েছে এবং তিনি একম এব অদ্বিতীয় পরম পুরুষ, পরম পুরুষ। সেই কৃষ্ণই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছে। শ্রীকৃষ্ণই এসেছেন। অবতীর্ণ শব্দটির কর্তাটা কি, অর্থ কি? যে তিনি এইখানে থাকেন না, তার বাসস্থান এখানে নয়, তিনি থাকেন ওপরে। ওপর থেকে যখন নেমে আসে তখন তাকে কি বলা হয়? অবতরণ। আর নিচ থেকে যখন ওপরে ওঠে তখন আরোহণ। আরোহণ আর অবতরণ। তো তিনি যেহেতু ওপর থেকে আসছেন, তার ধামটি কোথায়? তার ধামটি গোলক বৃন্দাবন। এই সেই ধামটি, ভগবানের ধামটি জড় জগতের অতীত। তো সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরণ, তিনি অবতীর্ণ হয়েছেন তার পার্ষদ নিয়ে, তার ধাম নিয়ে, তার অস্ত্র সাঙ্গপাঙ্গাস্ত্র পার্ষদ নিয়ে তিনি এসেছেন। এখন প্রশ্ন হতে পারে যে আমরা কিভাবেই দাবি করছি, আমরা যে দাবি করছি তার ভিত্তিটা কি? সাধারণত ভগবান সম্বন্ধীয় কথা শাস্ত্রে মাধ্যমে জানা যায়। যেমন আপনারা জানেন কল্কি অবতার আসবে। কল্কি অবতার কবে আসবে জানেন? হ্যাঁ, 427,000 বছর পরে। এক দু বছর পরে নয়, 427,000 বছরের পরে। তবু আপনারা জানেন তো? কিভাবে জানলেন? শাস্ত্রের মাধ্যমে। কোন শাস্ত্রে বলা হয়েছে? যেমন একটা হচ্ছে জয়দেব গোস্বামী তার দশাবতার স্তোত্রে তিনি গিয়েছেন, কেশব ধৃতা কল্কি শরীর, কেশব কৃষ্ণ তিনি কল্কি রূপ ধারণ করেছেন। এখন ঠিক তেমনি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের আগেও, চৈতন্য মহাপ্রভু কতদিন আগে এসেছেন? 500 বছর আগে। কিন্তু মহাভারত কবে লেখা হয়েছে? 5,000 বছর আগে। শ্রীমৎ ভাগবতম কবে রচনা হয়েছে বা লেখা হয়েছে? 5,000 বছর আগে। এই 5,000 বছর আগে যখন কলিযুগ শুরু হচ্ছিল তখন ব্যাসদেব এই সমস্ত শাস্ত্রগুলি সংকলন করেছে, লিখিতভাবে প্রদান করেছে। শ্রীমৎ ভাগবতে দেখুন বর্ণনা হচ্ছে দশম দ্বাদশ স্কন্ধে, সুবর্ণ কৃষ্ণ বর্ণং তিশা কৃষ্ণম সাঙ্গপাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তিহি সুমেধসহ। অর্থাৎ কৃষ্ণ বর্ণম, কৃষ্ণের রংটি কিরকম? কৃষ্ণের বর্ণটি শ্যাম, ভগবানের প্রকৃত অঙ্গকান্তি হচ্ছে শ্যাম, তাই তিনি শ্যাম সুন্দর। তাই আবার তাকে কখনো কখনো বলা হয় ঘনশ্যাম। তো এই ঘনশ্যাম বর্ণটি হচ্ছে কৃষ্ণের বর্ণ। কিন্তু সেই কৃষ্ণ তিনি অকৃষ্ণ বর্ণ ধারণ করে। অকৃষ্ণ মানে যা কালো নয়, তো কালো নয় মানে গৌর, হ্যাঁ, গৌর বর্ণ ধারণ করে তিনি আসবেন ভবিষ্যৎবাণী করেন। কৃষ্ণ বর্ণম তিশা অকৃষ্ণম, কিভাবে আসবেন? সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম, তিনি তার স্ব অঙ্গ উপ অঙ্গ অস্ত্র এবং পার্শ্বদ নিয়ে তিনি আসবেন। সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম, এসে তিনি কি করবেন? যজ্ঞই সংকীর্তন প্রায়ই, তিনি সংকীর্তন নামে একটা বিশেষ যজ্ঞ শুরু করবেন। আর যজন্তি হি সুমেধাসহ, যারা প্রকৃত সুমেধা সম্পন্ন, যারা প্রকৃত বুদ্ধিমান, তারা এই সংকীর্তন যজ্ঞের মাধ্যমে তার আরাধনা করবে। যজন্তি হি সুমেধাসহ। তাহলে এই ব্যক্তিটি কে? কিছু বোঝা যাচ্ছে? কৃষ্ণ অকৃষ্ণ বর্ণ নিয়ে এলেন। কিভাবে এলেন? সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্ব অস্ত্র পার্শ্ব নিয়ে এসে কি করলেন? সংকীর্তন যজ্ঞের সূচনা করলেন। এটা তো অন্তত আমরা দেখতে পারি। সংকীর্তনের সূচনা কে করেছিল? শ্রী চৈতন্য মহাপ্রভু। যজ্ঞই সংকীর্তন প্রায়ই, আর যজন্তি হি সুমেধাসহ, যারা সুমেধা সম্পন্ন তারা তার এই সংকীর্তনের মাধ্যমে তার আরাধনা করবে। মহাভারতেও কিরকম বর্ণনা হচ্ছে দেখুন। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গশ্চন্দনাঙ্গদি সন্ন্যাসকৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ, তার অঙ্গকান্তিটি কিরকম হবে? সোনার মতো উজ্জ্বল হেমাঙ্গ। তার সেই বরাঙ্গ, তার সুন্দর অঙ্গটি চন্দনাঙ্গদি, চন্দনের দ্বারা চর্চিত, বরাঙ্গশ্চন্দনাঙ্গদি। সন্ন্যাসকৃত, তিনি সন্ন্যাস গ্রহণ করে সম শান্তি, তিনি সম এবং শান্তির পথ তিনি প্রবর্তন করবেন বা প্রদর্শন করবেন। এই ব্যক্তিটি কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। এইভাবে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর পরিচয় আমরা শাস্ত্রের মাধ্যমে পাচ্ছি। শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে প্রায় 500 বছর আগে এই বঙ্গভূমিতে অবতীর্ণ হয়েছিলেন। এসে তিনি এই সংকীর্তন যজ্ঞের সূচনা করে। এই সংকীর্তন যজ্ঞটি কি? সংকীর্তন যজ্ঞটা একটা বিশেষ যজ্ঞ, যার সম্বন্ধে বলা হচ্ছে একটা যজ্ঞই সংকীর্তন প্রায়, একটা বিশেষ যজ্ঞ। যজ্ঞ সাধারণত কিভাবে করা হয়? যজ্ঞতে, যজ্ঞ অগ্নিতে আহুতি দিয়ে যজ্ঞ করা। যিনি আহুতি দেন তিনি হচ্ছেন হোতা, তিনি যজ্ঞ নিবেদন করেন। কিন্তু এই যজ্ঞটা কিরকম? এই যজ্ঞটা সংকীর্তন যজ্ঞ। এই সংকীর্তন, ভগবানের নাম কীর্তনের মাধ্যমে ভগবানের প্রসন্নতা বিধান হচ্ছে। আবার এইটি ভগবানের প্রসন্নতা বিধানের সবচাইতে শ্রেষ্ঠ পন্থা, আর ভগবানের প্রসন্নতা বিধানের জন্য এইটি হচ্ছে সবচাইতে সরল পন্থা। ভগবান এই সংকীর্তনের মাধ্যমে, সংকীর্তন করা হলে তিনি নিজে অত্যন্ত প্রসন্ন হন, আর এই পন্থাটি অত্যন্ত সরল। যেমন যজ্ঞ করতে হলে অনেক কাঠ খড় পোড়াতে হয়, শুধু কেবল কাঠ আর খড়ই নয়, অনেক ঘি পোড়াতে হয়, সেই ঘিটি আবার একেবারে শুদ্ধ ঘি হতে হবে, ডালডা মেশানো ভেজাল ঘি হলে চলবে না। তো এই যে সংকীর্তন, এই যে যজ্ঞ, এই যজ্ঞ অনুষ্ঠানটি অত্যন্ত কষ্টসাপেক্ষ ব্যাপার। রাজারা এই যজ্ঞ করতেন, আর আপনারা জানেন যে সেই যজ্ঞ তারা কিভাবে করতেন। যজ্ঞ করার পরে তারা সবকিছু দান করে দিতেন, সবকিছু দান করে দিতেন, নিজের জন্য কিছু রাখতেন। এমনও দেখা গেছে যে গায়ের কাপড়টা পর্যন্ত দান করে দিয়েছে, কিছু নেই শুধু গায়ের কাপড়টা রয়েছে সেটাও দান করে দিয়েছে। সেই রকম দান করার সবকিছু যজ্ঞের নিবেদন, এই যে যজ্ঞের নিবেদন হচ্ছে সেটাই হচ্ছে দানের প্রতীক, দানের মাধ্যমে এই যজ্ঞটি হচ্ছে, সবকিছু ত্যাগ করা হচ্ছে, সবকিছু দান করা হচ্ছে, দিয়ে দেওয়া হচ্ছে। কাকে? কার জন্য? ভগবানের সম্প্রীতি সাধনের জন্য, ভগবানের প্রসন্নতা বিধানের জন্য। কজন এরকম করতে পারবে? হ্যাঁ, আমি যদি বলি যে আপনাদের ব্যাংকে কত টাকা আছে, সেই টাকাগুলো সব ভগবানকে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, টাকা দেওয়া হয়েছে, গয়নাগাটি কি আছে সেগুলো সব এখন ভগবানকে দিয়ে। আচ্ছা ঠিক আছে, গয়নাগাটি দেওয়া হলো, ব্যাংকের টাকা দেওয়া হলো, বাড়িটা রয়েছে তো, হ্যাঁ বাড়িটাও এখন ভগবানকে দিয়ে, বাড়িটা ভগবানকে দেওয়া হলো, হ্যাঁ তো ঠিক আছে, এখন ওই কাপড় চোপড় যেগুলো পড়ে আছেন সেগুলো ভগবানকে দিয়ে। এইভাবে চরমে নিজেকেও ভগবানের কাছে অর্পণটাই হচ্ছে যজ্ঞের প্রকৃত আহুতি। যজ্ঞের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সর্বতোভাবে নিজেকে ভগবানের কাছে অর্পণ করা। আপনারা কজন এই যজ্ঞ করতে প্রস্তুত? খুব ভালো, হ্যাঁ ভেরি গুড। কিন্তু এই কলিযুগে যেহেতু মহাপ্রভু জানেন যে এই কলিযুগে সেই রকম যজ্ঞ সম্পাদন করা সম্ভব হবে না, আপনি বলতে পারেন হাত তুলে যে আমি সবকিছু অর্পণ করে দেব, আপনি বাড়িতে গিয়ে যখন আপনার স্ত্রীকে বলবেন যে মহারাজের কাছে প্রতিজ্ঞা করে এসেছি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার সোনা দানা, আমার বাড়ি, আমার কাপড় চোপড়, আমি সবকিছু ভগবানকে দিয়ে দেব, বাড়ির লোকেরা কি বলবে? পাগল হয়ে গেছে, আমাদের কি হবে? তুমি তো সব দিয়ে দিলে, এখন আমাদের কি হবে? মহাপ্রভু সেটা বিচার করেছিলেন। তাই জন্য মহাপ্রভু এমন একটা যজ্ঞের আয়োজন করলেন যে যজ্ঞ করতে আপনাকে কিছু দিতে হবে না, কিছু দিতে হবে না, কেবল মুখে ভগবানের নাম উচ্চারণ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। কত খরচা হলো? কিছু খরচা হয়েছে? শুধু একটুখানি হয়তো শক্তি খরচা হয়েছে, জীবটাকে নাড়াতে যতটুকু শক্তি। এখন এই সরল উপায়টি কে অবলম্বন না করতে পারে? এমন কেউ আছে যার বাকশক্তি রয়েছে যে কথা বলতে পারে, সেই এটি করতে পারে, এই যজ্ঞটি করতে পারে? কেউ যদি কথা নাও বলতে পারে, কেউ কানে শুনতে পারে, তাহলেও সে যজ্ঞে অনুষ্ঠান যোগদান করছে। তাহলে এর থেকে সরল পন্থা আর কি হতে পারে? তো সেই পন্থাটি মহাপ্রভু দিয়ে গেছেন, আর সেই পন্থাটি কি? অত্যন্ত দুর্লভ প্রেম, এটি অত্যন্ত দুর্লভ। এই সংকীর্তনের মাধ্যমে কি লাভ হবে? প্রে কৃষ্ণ প্রেম লাভ হবে। কৃষ্ণ প্রেম কি? ব্রহ্মারও দুর্লভ এই কৃষ্ণ প্রেম, ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যা আছে। কেবল ব্রহ্মার দুর্লভ নয়, শিবেরও দুর্লভ, কেবল শিবেরই দুর্লভ নয়, নারায়ণের বক্ষবিলাসিনী লক্ষ্মীরও দুর্লভ এই কৃষ্ণ প্রেম। এই কৃষ্ণ প্রেম দেব দুর্লভ, লক্ষ্মীরও দুর্লভ। এই কৃষ্ণ প্রেম দান করার জন্য কৃষ্ণ এসেছেন। কিভাবে দিচ্ছেন? যাকে তাকে, যার সঙ্গে দেখা হচ্ছে, যারে দেখে তারে কহে, দন্তে তৃণ করি আমারে কিলিয়ালহ ভজ গৌরহরি। নিত্যানন্দ প্রভু বলছেন গৌরহরির ভজনা করো, আর সেই মূল্য দিয়ে তুমি আমাকে কিনে নাও, আমারে কিনিয়া লহ ভজ গৌর। যথেষ্টং রে ভ্রাত কুরু হরিহরি ধান মনীষম, তত বয় সংসার আম্বুধি তরণ দায় মই লগে। নিত্যানন্দ প্রভু বলছেন, হে ভাই, ভাই সব যথেষ্ট অঙ্গে ধাতু, এটাই যথেষ্ট হবে। কুরু হরি হরির ধান মনীষ, কেবল হরিধ্বনি করো, হরি নাম করো, তাহলে তত ব, তাহলে ব তোমাদের সংসার আম্বুধি তরণ দায় মই লাগে, তাহলে আমি তোমাদের এই সংসার সমুদ্র থেকে ওপারে নিয়ে যাওয়ার দায়িত্বটা গ্রহণ করব, এই দায়টি আমি গ্রহণ করব, আমি দায়ী থাকব তোমাকে সংসার সমুদ্র পার করে দেওয়ার। এই সংসার সমুদ্রের অপর পারে কি আছে? সংসার সমুদ্রের অপর পারে ভগবত ধাম। আমরা যেই সংসারে রূপ সমুদ্রে পড়েছি, ভব মহা দাবাগ্নি নির্বাপন, দাবানলের সঙ্গে তুলনা হয়েছে কখনো, বা ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতং মান বিষমে ভবাম্বুধ, বিষমে ভয়ঙ্কর এই ভবসাগরে পতিত হয়েছে। মাঝ সমুদ্রে গিয়ে যদি পড়েন, জাহাজ ভেঙে গেছে মাঝ সমুদ্রে, কি অবস্থা হবে? আর সেই ভবসাগরের তুলনায় এই লবণ সাগরটি অত্যন্ত ছোট্ট একটা ব্যাসার্ধ। সপ্ত সাগর আছে, সপ্ত দ্বীপ আছে। আমরা যে দ্বীপটিতে আছি এটি হচ্ছে জম্বুর দ্বীপ বা ভূমণ্ডল। এখানে তাই জম্বুর দ্বীপের চারপাশে রয়েছে লবণ সমুদ্র, তারপরে একটি দ্বীপ। সেই দ্বীপের আয়তনটি কিরকম? লবণ সমুদ্রের থেকে 10 গুণ বড়। তারপরে আছে সর্পি, সুরা, ইক্ষু আদি 7টা সমুদ্র। আর এক একটা সমুদ্র তার পূর্ববর্তী সমুদ্র থেকে 10 গুণ বড়। তাহলে ভেবে দেখুন এই জড়জগতের স্থিতিটি কিরকম। আর এইটি কেবল একটি লোক, ভূর লোক। আর এই জড়জগতটি, এই জড়জগতে অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, আর সেই ব্রহ্মাণ্ডের 14 ভুবন, 7টি ওপরে 7টি নিচে। তার চার ব্রহ্মাণ্ডের চারপাশের রয়েছে সপ্ত আবরণ। সেই আবরণগুলো এক পূর্ববর্তী আবরণ থেকে পরবর্তী আবরণটি 10 গুণ বড়। তাহলে এই যে বিশাল যে এই যে জড়জগৎ, সেইটি হচ্ছে ভবসাগর। এই ভবসাগর থেকে পার হওয়ার উপায়টি কি? কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। কৃপা করে তুমি তোমার শ্রীপাদ পদ্মে আমাকে একটি ধূলিকণা সদৃশ গ্রহণ কর। এইভাবে ভবসাগর উত্তীর্ণ হওয়ার এইমাত্র, এইটি মাত্র উপায়, এছাড়া অন্য কোনো উপায়। তো এই সংসার অম্বুধি তরণ দায় মই লগে। এই ভবসাগর থেকে উত্তীর্ণ হওয়ার উপায়টি কি? তত ব সংসার অম্বুধি তরণ দায় মই লগে। কে বলছেন? নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু কি মিথ্যে কথা বলছেন? মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন, আমি করব, পরে বলছেন করব না, এটা নিত্যানন্দ প্রভু করবেন? আচ্ছা, নিত্যানন্দ প্রভু কি আমাদের ভবসাগর থেকে পার করার ক্ষমতা রাখেন? তাহলে আমরা এখন কি করব? নিত্যানন্দ প্রভুর শরণাগত হব। নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু কি বলছেন? যথেষ্ট অঙ্গে ভ্রাত কুরু হরি হরির ধান মনীষ, নিরন্তর এই হরির নাম করো। হরির নাম মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। ভেরি গুড। অর্থ তাহলে এই হরিনাম করার মাধ্যমেই আমরা এই জড়জগৎ থেকে উদ্ধার লাভ করতে পারি। এই পন্থাটি শ্রী চৈতন্য মহাপ্রভু দিয়েছেন, আর নিত্যানন্দ প্রভু তা বিতরণ করেছেন। অতএব এই পন্থাটি আমাদের গ্রহণীয়। শ্রীল প্রভুপাদ এই পন্থাটি সারা পৃথিবী জুড়ে প্রচার করেছে, সেই জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি এই সভায়, যেখানে আমরা আমাদের প্রকৃত কল্যাণ সাধনের উপায়টি আমরা জানতে পারি। এইটি হচ্ছে শ্রীল প্রভুপাদের অশেষ কৃপা। শ্রীল প্রভুপাদের এই কৃপা যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের জীবন অবশ্যই সার্থক হবে। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? ভালো। হ্যাঁ, ও আচ্ছা, আমার ঠিক এখন ইয়ে নেই, আমি দেখছি কটা আমি মনে করতে পারি। জম্বুদ্বীপ, লক্ষদ্বীপ, না আমার ঠিক মনে আসছে না, দুটো নামই আমার মনে আসছে, জম্বু আর প্লক্ষ।